السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: والذين هم عن اللغو معرضون وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا. وَيَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَوَاهُ الترمذي وَأَحْمَدُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، فَيَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الجوفان الفام الفرج. وسئل عن اكثر ما يدخل الناس الجنه قال تقوى الله وحسن الخلق. صدق رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত দিনদারদি মুসলমান ভাই ও বোনেরা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে দীর্ঘ হায়াত দিয়েছেন, হায়াত কোন জিনিসের নাম? আমরা অনেকে মনে করে থাকি আমার এই দেহর নাম বুঝি হায়াত। আসলে দেহর নাম হায়াত নয়, হায়াত হলো আমাকে যে 50 বৎসর, 60 বৎসর, 70 বৎসর টাইম দেওয়া হয়েছে, এই টাইমটার নাম হলো হায়াত। এই হায়াতের ভিতরে আমার জীবনটাকে আমি কিভাবে পরিচালিত করি, আমার দেহকে, আমার মনকে, আমার জিহ্বাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি কিভাবে ব্যবহার করি, এটি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখবেন এবং এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। দেখুন, দুনিয়ার অধিকাংশ মানুষ, আমরা যারা আছি, এই হায়াতের মর্মার্থ বুঝি না। এই হায়াতের মর্মার্থ না বোঝার কারণে আমরা হায়াতটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। এরপরে যখন সময় শেষ হয়ে যায়, সেই সময় আমরা শুধু হাহুতাশ করি, অথচ সেই সময়ের হাহুতাশ কোনো কাজে আসবে না। একজন ছাত্রের জন্য একটা কোর্স, 2 বৎসর, 3 বৎসর, 4 বৎসরের একটি কোর্স আছে। এই 2-3-4 বৎসরে সে শুধুমাত্র ঘোরা ফেরা, আড্ডাবাজি, অযথা মারামারি, কাটাকাটি, খেলাধুলা, আমোদ প্রমোদ, উল্লাস, এই সমস্ত কাজে নিজের জীবনকে, নিজের সময়কে অতিবাহিত করল। এরপরে যখন পরীক্ষার হলে তার সামনে পরীক্ষার কোশ্চিন দেওয়া হলো, সেদিন তার হা হা লা আদ্রি, হায় হায় আমি তো কিছুই জানি না, এই আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার সাথের ছেলেরা সুন্দরভাবে পাশ করে যে ভালো ভালো জব করবে, অনেক মানিমেক করবে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে, তার সামনে দিয়ে তার সাথীরা দেখা যাবে যে দামি দামি গাড়ি নিয়ে শাশা করে গাড়িতে হাঁকিয়ে চলে যাচ্ছে, আর সে বসে বসে শুধু চোখের পানি ঝরাবে, কোনো আফসোস করে লাভ হবে না। কারণ সময় মতো তুমি তোমার সময়টাকে সঠিকভাবে ব্যবহার করনি। অনুরূপভাবে আমার জিন্দেগিটাকে যে আমি আল্লাহ পাক 50 বৎসরের লম্বা হায়াত দিয়েছেন, 60 বৎসর, 70 বৎসর, কত দীর্ঘ হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে যদি আমি সঠিকভাবে ব্যবহার না করি, যখন মালাকাল মউত এসে যাবে, আফসোসের যাত্রা শুরু হয়ে গেল, এখান থেকে নিয়ে একদম জাহান্নাম পর্যন্ত শুধু আফসোস আর আফসোসই করতে হবে, এই আফসোসে তার কোনো উপকার হবে না। তার সামনে তার সাথী সঙ্গী আত্মীয় স্বজনরা জান্নাতের আনন্দ উল্লাসে মেতে থাকবে, পক্ষান্তরে সে দুরবস্থা গ্রস্ত হয়ে বিপদ আপদের সম্মুখীন হয়ে জাহান্নামে পড়তে থাকবে। এই জন্য এই হায়াতটাকে আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করি, অধিকাংশ মানুষ আমরা আমাদের হায়াতটাকে অযথা কাজে, খেলাধুলা, রং তামাশা, হাসি, রহস্য, পরের নিন্দা, গীবত, পরের সমালোচনা, মিথ্যা, চগলখড়ি, এগুলো করে আমরা অযথা আমাদের সময়টাকে নষ্ট করি। দেখুন, একজন মানুষের কি অন্যকে নিয়ে, সে যদি তার আখেরাতের চিন্তা করে যে আখেরাতের জিন্দেগি আমার বনল কিনা, আল্লাহর সামনে যে আমি যখন দাঁড়াবো আমার ভান্ডার ভাই শূন্য, কিচ্ছু নাই, আল্লাহর কাছে দেখানোর মতো কিছুই নাই, কি আছে জিন্দেগিতে, কি আমল করেছি, যাও আমল করেছি এগুলো কি সঠিকভাবে করতে পেরেছি, আল্লাহর সামনে নিয়ে কোন হাতে আমি, কোন মুখে আমি আল্লাহর সামনে দাঁড়াব, এই চিন্তাটাকে যদি মানুষের অন্তরের ভিতর থাকতো, তাহলে সে কি আর অন্যকে নিয়ে সমালোচনা করার, অন্যর গীবত করার, খেলাধুলা, রং তামাশায় ব্যস্ত থাকার তার আর টাইম আছে? একজন ছাত্রের সামনে কদিন পরেই হলো ফাইনাল এক্সাম হবে, ফাইনাল টেস্ট হবে, তাকে ভালো রেজাল্ট করতে হবে, এর উপরে তার হলো ফিউচার জিন্দেগি গড়ে উঠবে। সেই ছাত্রকে আপনি বলবেন, এখন হলো ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে, সে বলল যে আমার ওই ফালতু কাজ সময় নষ্ট করার টাইম নয়, আমার এক মাস পরে হলো পরীক্ষা। তাকে যদি বলা হয় চলো আজকে আমরা সি বিচে যাই ঘুরে ঘুরে আসি, সে বলবে যে এরকম ফুরসত আমার কাছে নাই। তাকে যদি বলা হয় চলো আজকে অমুক জায়গায় মিছিল করি, অমুককে যে আমরা পিটিয়ে মেরে আসি, তখন তে বলবে যে আমার এগুলো করার টাইম নাই, আমার সামনে হলো পরীক্ষা। যেটাই বলবেন সেটাই পরীক্ষা। তাহলে আমাদের সামনে যে কবরের পরীক্ষা আসতেছে, মুনকার নাকির এক্সামিনার হয়ে যে প্রশ্ন করতে আসবে, আমার প্রস্তুতি আছে? এরপরে বড় পরীক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়ে আমাকে জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। যদি এই চিন্তা কারো কাছে, কারো অন্তরে থাকে, সে আর কোনো ধরনের সময়কে অযথা নষ্ট করতে পারবে না। আজকে আমাদের এই আখেরাতের চিন্তা নাই দেখে আমরা সময়কে অযথা নষ্ট করি। আল্লাহওয়ালারা সময় ব্যয় করেছে সঠিক অর্থে, তাদের হায়াত 3-4-5 হাজার বছর ছিল না, আমাদের মতোই হায়াত ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দারা সঠিক অর্থে নিজেদের সময়টাকে ব্যয় করেছেন, এই জন্য তারা দুনিয়াতে কামিয়াব হয়েছে। দেখুন, হাদিসের একটি বিশেষ কিতাবের নাম সুনানে আবু দাউদ, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই এই কিতাবটি লিখেছেন। এই সুনানে আবু দাউদ রহমাতুল্লাহ আলাই, তার নাম হল আবু দাউদ সুলাইমান ইবনে আশআথ ইবনে ইসহাক ইবনে বশির ইবনে সাদ্দাদ ইবনে আমর ইবনে ইমরান। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই 5-6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং তার ওস্তাদের সংখ্যা বিরাট লম্বা। সবচাইতে প্রিয় ওস্তাদ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই এই 5-6 লক্ষ হাদিস থেকে বেছে বেছে তার কিতাবের মাঝে যদি রিপিটেশন না ধরা হয়, তাহলে 5274টি হাদিস তিনি বর্ণনা করেছেন। কোন কোন হাদিস বারবার রিপিট হয়েছে, এই রিপিটগুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে 4800 হাদিস তিনি বর্ণনা করেছেন। এই হাদিসগুলোর মধ্যে 4800 হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই বলেছেন, 4টা হাদিস এমন আমি আমার কিতাবে বর্ণনা করেছি, কোনো ব্যক্তি যদি এই 4টা হাদিসের উপর আমল করতে পারে তাহলে তার জিন্দেগি সফল হয়ে যাবে। যেমন ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই বলেন, পবিত্র কোরআনে ছোট্ট একটি সুরা আছে যেই সুরাটির নাম হলো সুরাতুল আসর। একজন মানুষ যদি শুধু সুরাতুল আসরের উপরে ঠিক মতো আমল করতে পারে তাহলে তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তো এই কিতাবের 4টি হাদিসের উপরে যদি কেউ আমল করতে পারে তার জীবন সফল হয়ে যাবে। 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত ইবাদতের কবুলিয়াত এটা নিয়াতের উপর নির্ভরশীল, ইন্টেনশনের উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট অন গুড ইন্টেনশন, ক্লিয়ার ইন্টেনশন। ইন্টেনশন ভালো নাকি আমল কবুল হবে, ইন্টেনশন গলত সেই নাকি আমল কবুল হবে না। গুনার জন্য কোনো ইন্টেনশন লাগে না, গুনা ভালো ইন্টেনশনে করলেও গুনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্টেনশন সম্পর্কে হাদিস বর্ণনা করে, এটি বুখারী শরীফের প্রথম হাদিসও। 2 নম্বর হাদিস হল, এক মুসলমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি, অতক্ষণ পর্যন্ত তোমরা মর্দে মুজাহিদ মোমেনে কামেল পরিপূর্ণ মোমেন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো তোমার অন্য ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। আমরা তো নিজের বেলায় 16 আনা না, এটা হলো 32 আনা, আর অন্যের বেলায় অন্যকে দিতে গিয়ে আমাদের আর হুশ থাকে না। নিজের জন্য সব ভালো ভালো পছন্দ, অন্যের জন্য সে কি সবচাইতে হলো নিম্নতর জিনিস তার জন্য পছন্দ করি। 3 নম্বর হাদিস হল, আল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, হালাল ক্লিয়ার, হারাম ক্লিয়ার। ক্লিয়ার কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত জিনিস সৃষ্টি করেছেন হালালের সংখ্যা বেশি, হারামের সংখ্যা কম। সেই জন্য হালাল হওয়াটা হলো আসল। কোনো একটি জিনিস শরীয়তে হালাল প্রমাণ করার জন্য এটিকে দলিলের প্রয়োজন হয় না, কিন্তু হারাম ফতোয়া দেওয়ার জন্য, হারাম প্রমাণিত করার জন্য শরীয়তের দলিলের প্রয়োজন হবে। কারণ হালালের কয়টা লিস্ট দিবেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এবং সূরাতুল মায়েদাতে হারাম খাদ্যের লিস্ট দিয়েছেন, হারাম পশুর লিস্ট দিয়েছেন এবং বলে দিয়েছেন এর বাইরে যা আছে সব হলো হালাল। কারণ হালালের লিস্ট দিতে গেলে এই লিস্ট অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আল হালাল বাইয়িনুন, হালাম হলো ক্লিয়ার, হালাল ক্লিয়ার, ওয়াল হারাম বাইয়িনুন, হারামও ক্লিয়ার, ওবাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, আর এর মাঝে অগণিত অসংখ্য জিনিস আছে সেটা হলো সন্দেহপরায়ণ, ডাউটফুল, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, মোস্ট অব দ্য পিপল, অধিকাংশ মানুষ সেই ডাউটফুল জিনিস সম্পর্কে তারা অবগত নয়। আপনি যখন একটা সুপার মার্কেটে যাবেন, আপনি নিজের চোখে দেখতেছেন এটা হলো পর্ক মিট, এটা হলো বিফ চিকেন, কিন্তু জবিহানা, হালাল পন্থায় জবা করা হয় নাই, সুতরাং আপনি বুঝে গেলেন এগুলো নেওয়া যাবে না, হারাম। কিন্তু সেলফের মাঝে দই সাজানো আছে, ইয়োগার্ট আছে, চিজ আছে, চিপস আছে, কত কোম্পানির কত রঙের চিপস আছে, কত ধরনের বাটার আছে, কত ধরনের চিজ আছে। অধিকাংশ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, এটা হালাল না হারাম। এক একটা সুপার মার্কেটে কত ধরনের আইটেম আছে, আমরা চিনি তো কয়েকটা মাত্র, আর বাকি গোলার আমরা নামও জানি না, কোনো সন্ধানও নাই। আল্লাহর রসুল এ কথাই 1400 বছর আগে বলে গেছেন যে হালাল হারামের মাঝে অসংখ্য জিনিস থাকবে যেগুলো ডাউটফুল, অধিকাংশ মানুষের সেই সম্পর্কে জ্ঞান থাকবে না। তাহলে ডাউটফুল জিনিস আমরা কি করব? দেখেন, ছোটবেলায় আপনারা পুকুরে মাছ ধরেছেন কিনা? এখন তো মানুষ হলো বড়শি দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে, আগে তো হাত দিয়ে মাছ ধরত। এই অভ্যাস আমার নিজেরও ছিল। এখন আপনার গর্তের ভিতরে কি যেন লাফালাফি করছে, আপনার মনে হচ্ছে এখানে কই মাছ আছে, শিং মাছ আছে, আর একজন এসে বলতেছে না লাফালাফির সিমটামে মনে হচ্ছে এখানে কই মাছ শিং মাছ নেই, এখানে সাপ আছে। তাহলে দেখেন সন্দেহ হয়ে গেল। আপনার জন্য সেফ সাইট কি? হাত না দেওয়া, এটা সাপও তো হতে পারে। সেই জন্য হুজুর বলেন, যেই ব্যক্তি শুধু হারাম থেকে বেঁচে থাকবে সেই ব্যক্তি নিজের ইমানকে, নিজের অনারকে, ডিগনিটিকে ধরে রাখতে পারবে না। হারাম থেকে যেমন বেঁচে থাকতে হবে, ডাউটফুল জিনিস থেকেও বেঁচে থাকতে হবে। এই চিজটা আমি জানি না, এই চিজটা আমি জানি না, হালাল না হারাম, সেফ সাইড হলো বেঁচে থাকা। আপনি 100টা ডাউটফুল আইটেম নিলেন, এর মধ্যে 99টাই মেনে নিলাম হালাল হয়েছে, একটা হারাম হতে পারে, তাহলে আপনি হারামের মধ্যে ডুবে গেলেন। এটি হলো তৃতীয় হাদিস। আর চতুর্থ হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যেটি বর্ণনা করেছেন যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইমাম তিরমিজি ওই হাদিস বর্ণনা করেছেন, একজন মানুষের পরিপূর্ণ ইসলাম, সৌন্দর্যমণ্ডিত ইসলাম, কমপ্লিট ইসলাম, কোন ইসলামকে বলা হয়? তারকুহু মা লা ইয়ানি, সেই ব্যক্তি অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে সে নিজেকে দূরে রাখবে, বাঁচিয়ে রাখবে, তাহলে তার ইসলামটা পরিপূর্ণ হবে, ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে। যদি অপ্রয়োজনীয় কথা না বলে, অপ্রয়োজনীয় কাজ না করে, অপ্রয়োজনীয় কথাবার্তা আর অপ্রয়োজনীয় কাজ কাকে বলা হয়? যেই কাজ এবং কথাতে যেমন দুনিয়ার কোনো বেনিফিট নাই, আখেরাতেরও কোনো বেনিফিট নাই, সেটিকে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে। দেখুন, আপনি বসে আছেন, বসে বসে আমরা গীবত শিকায়ত করছি, এই গীবত শিকায়ত না করে এই সময় যদি আমরা কিছুক্ষণ তাসবিহ তাহলিল করতাম, কিছুক্ষণ দোয়া পড়তাম, কিছুক্ষণ দরুদ শরীফ পাঠ করতাম, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমাদের আখেরাতের বেনিফিট হতো কিনা? বেনিফিট হতো। আর এই অযথা বসে গল্পগুজব না করে, মানুষের গীবত শিকায়ত না, পরনিন্দা না করে এই সময়টা যদি আমরা বাইরে যেয়ে কাজও করতাম, তাহলেও তো 11 টাকা ঘন্টা হলেও যদি 3 ঘন্টা করতাম, তাহলে 3×11=33 টাকা আমরা ইনকাম করতে পারতাম। এই টাকা দিয়ে আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করতে পারতাম, আল্লাহর দিনকে সাপোর্ট করতে পারতাম, গরিব মানুষকে আমি সহযোগিতা করতে পারতাম। তাহলে এমন কাজ যাতে কোনো দুনিয়ার ফায়দা নাই, আখেরাতেরও কোনো লাভ নেই, এরকম কাজকে অনার্থক কথাবার্তা, অনার্থক কাজ বলা হয়েছে। এই সাবজেক্টটা যদি আজকে শেষ না হয়, তাহলে কালকে হলেও কমপ্লিট করে এটা শেষ করব। এটা আমাদের জানা দরকার। আমরা অধিকাংশ সময় আমরা এই ফালতু কাজে আমরা হলো নষ্ট করি, আমাদের কথা শুধু কোনো ফায়দা নাই, আমরা শুধু সারা দিন কথা বলে যাচ্ছি। আরে জবানেরও তো একটা লিমিটেশন আছে, আপনার কানের একটা লিমিটেশন আছে না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আপনার চোখেরও একটা লিমিটেশন আছে। এক সময় আপনার চোখের প্রখর পাওয়ার ছিল, জ্যোতি ছিল, আপনি আকাশের তারকা পর্যন্ত গুনতে পারতেন, আর এখন হলো 20 হাত দূরে দেখতে পারি না। তাহলে চোখের একটা তো ভ্যালিডিটি আছে, জবানেরও তো একটা ভ্যালিডিটি আছে। বহু মানুষ সারা জীবন শুধু বকবক বকবক করে গেছে, মৃত্যুর আগ দিয়ে হলো 10-15 বছর হলো প্যারালাইজ হয়ে পড়ে থাকে, জবানের ভ্যালিডিটি আগেই শেষ হয়েছে। সেই জন্য নবী আলাইহিসসালাম বলেন বাইহাকি হাকিমের রাওয়ায়ত, এই হাদিস আপনারা একাধিকবার শুনেছেন, ইগতানিম খামসান কবলা খামসিন, 5টি নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করো, গনিমত ভাব, মূল্যবান ভাব, 5টি অপোজিট সময় আসার আগেই। আর অপোজিট সময় এসে যাবে, এর আগেই যতদিন পর্যন্ত নিয়ামতটা আছে গনিমত বোঝো। শাবাব কবলা হারামিক, 1 নম্বর হলো তোমার যৌবনকে গনিমত ভাব, এই যৌবনের দাপট বেশি দিন থাকবে না, গরম তাকে বামানত ই বাজার, তোমার এই যৌবনের বাজার বেশিক্ষণ দীর্ঘায়িত হবে না। এক সময় যৌবন শেষ হয়ে তুমি বার্ধক্যের চরমে পৌঁছে যাবা, কোথায় দিয়ে মানুষ বুড়া হয়ে গেল সেটি এর উপায় না। সেদিন ফুটবল খেলোয়াড় ছিল, আজকে দেখেন প্যারালাইসিস রোগী, সেদিন বক্সার ছিল, মোহাম্মদ আলী বক্সার, ওয়ার্ল্ড ফেমাস বক্সার, প্যারালাইজ হয়ে গেছে না, প্যারালাইজ হয়ে গেছে। সেদিন বিশ্বসেরা সাঁতারু ছিল, বিশ্বসেরা ফুটবলার ছিল, ক্রিকেটার ছিল, কুস্তিগির ছিল, আজকে দেখেন প্যারালাইজড হয়ে গেছে। সুতরাং এই যৌবন থাকতেই যৌবনের হলো কিমত করো, যৌবনকে গনিমত ভাবো। যৌবনকালে মানুষ যা ইচ্ছে তাই করতে পারে, যৌবনকালে মানুষ ইচ্ছা করলে সারা রাত দ্বারা যদি নামাজ পড়ে বেগ পেতে হবে না, এক রাত নামাজ পড়লে যুবকদের কিচ্ছু হয় না। কত রাত যুবকরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে কাটায় না, কিছুই হয় না। কিন্তু বার্ধক্যের বয়স যখন এসে যাবে, ইচ্ছে থাকলেও আর সম্ভবপর হয় না, কিছুক্ষণ দাঁড়া থাকলে কোমর ভেঙে আসে, পায়ে শক্তি পাওয়া যায় না, এনার্জি নষ্ট হয়ে গেছে, এদিক দিয়ে ব্যথা ওদিক দিয়ে ব্যথা, ঘন ঘন পেশাব আসছে, ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে, কত ধরনের অসুবিধা। এই বয়স আগার আসার আগেই যৌবনটাকে কিমত ভাবো। অসেহাতা কবলা সাকামিক, 2 নম্বর হলো তোমার সুস্থটাকে তুমি গনিমত ভাবো অসুস্থ হওয়ার আগেই। অসুস্থ হয়ে গেলে আর দুনিয়ার কোনো আরাম আয়েস, দুনিয়ার কোনো কোনো নিয়ামত আর সেদিন হলো ভালো লাগবে না। দেখবেন আপনার শরীরে যদি সুস্থি না থাকে, আপনাকে 7-স্টার হোটেলে একজন বুর্জ খলিফার উপরে একদম প্রেসিডেন্সিয়াল সুইটে যদি আপনাকে দেওয়া হয়, সেখানেও আপনার ভালো লাগবে না। আপনাকে একদম প্রাইভেট প্লেনে করে ফার্স্ট ক্লাসে বুর্জ খলিফাতে নিয়ে যাওয়া হয়েছে, আপনি বলবেন যে তোমরা যাই আনো, আমার শরীরে স্বস্তি নাই, শান্তি নাই। সেই জন্য সেই বয়স আগে আসার আগেই এটাকে আমরা গনিমত। অগিনাকা কবলা ফাকারিক, সচ্ছলতার সময়টাকে গনিমত জানো দরিদ্রতা আসার আগে। দরিদ্রতা আসলে আর সচ্ছলতা অবস্থায় যা করতে পারতা সেটা সম্ভবপর না। অফারাগক কবলা সাগালিক, আর তোমার ফ্রি টাইমটা, অবসর সময়টাকে গনিমত ভাবো তুমি বিজি হয়ে যাওয়ার আগে। বিজি কিসের দ্বারা হয়ে যাবে? অসুস্থতার দ্বারা বিজি, কাজের বিজি, এমন বিজি হয়ে গেছে সারাদিন নার্স আসতেছে, সারাদিন ডাক্তার আসতেছে, তার আর কোনো কিছু টাইমই নাই, আজকে এই অ্যাপয়েন্টমেন্ট, কালকে ওই অ্যাপয়েন্টমেন্ট। দেখেন বিজি হওয়া কিন্তু এদিক দিয়েও আছে, বিজি হওয়ার আগে যখন ফারাগ হয়েছে, সুস্থ আছে, এই অবস্থাকে, এই অবসর সময়টাকে কাজে লাগাই। অবসর সময় যেমন এখন কাজকর্ম কম, গভর্নমেন্ট হিউজ সাপোর্ট করছে, এটা দুনিয়ার ইতিহাসে খুব কম গভর্নমেন্টই এমন করে থাকে, এই সময়টাকে আমরা ইবাদত বন্দেগী কেন কাটাই না? এখন তো কাজ নাই, এখন তো আমরা মসজিদে এসে আমরা পাঁচ ওয়াক্ত নামাজটা জামাতে পড়তে পারি, এখন তো আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারি, পবিত্র কোরআনের কিছু সূরা আমরা মুখস্থ করতে পারি, সেই আলামতারা থেকে নাস পর্যন্ত যে বাল্যকালে মুখস্থ করেছে, আলামতারা থেকে আর এক সূরা বাল্য না, একই সূরা প্রত্যেক রাকাতে দেখেন আমরা পড়তেছি, কারণ আর মুখস্থ নাই। একজন দেখতে টেকতে বড় চেহারা টেহারা সুন্দর, এরপরে হলো কিছুটা ইসলামের বুঝ আসছে, সুন্দর দাড়ি রেখেছে, নুরানি চেহারা, জুব্বা পরেছে, পাগড়ি পরে থাকে, এক মসজিদে গেছে, যাওয়ার পরে সবাই মনে করেছে যে বড় আলেম আসছেন, নামাজের টাইম হয়ে গেছে, দুর্ভাগ্য বেচারার দে সিররি নামাজ না, বরং যেই নামাজে জোরে কে রাত পড়তে হয় ওই নামাজের টাইমে গেছে, এখন নামাজে সবাই ঠেলে দিয়েছে, এখন তো বলতে পারে না, সবাই তো মনে করেছে বড় আলেম। নামাজে তখন দাঁড়াইছে, প্রথম রাকাতেই কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফেলছে, আর যাবে কই, যাওয়ার তো কোনো রাস্তা নাই। তারপরে সেকেন্ড রাকাতে যখন উঠেছে শুধু সুরায় ফাতিহা দিয়েই নামাজ শেষ, পিছন থেকে সবাই লোকপা দিচ্ছে যে আরেক সুরা পড়েন, আরেক সুরা পড়েন, সে তো আর সুরা টুরা পড়েই না। তারপরে নামাজ যখন শেষ হয়েছে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে, তারপরে তাকে ধরেছে, হুজুর আপনি এক সুরা দিয়ে নামাজ পড়ালেন কেন? কয় ভাই আমার কোনো দোষ নাই, আমি জানি একটা সুরা, ওইটাই পড়ছি, এখন সামনে তো আর কি আছে আমি তো আর জানি টানি না, আর এর পরেও তো কিছু নাই, আর কোন সুরা পড়বো, সেই জন্য সুরায় ফাতিহার নাসি জানি এই দুইটা দিয়েই নামাজ পড়াইছি। তাও তো ভাগ্য ভালো আপনাদের যে প্রথম রাকাতে তো আমি দুই সুরাই পড়েছি, দেখেন কি দুর্ভাগ্য আমাদের, বসে বসে তো আমরা কোরআন শরীফটা সুরা মেমোরাইজ করতে পারি, বিজি হয়ে যাওয়ার পরে আফসোস লাগবে, হায় কত সময় নষ্ট করলাম, ও হায়াত কবলা মাউতিক, আর হায়াতটাকে এই সময়টাকে জিন্দেগিটাকে আমরা কাজে লাগাই মৌত আসার পর, পূর্বেই মৌত এসে গেলে তখন আর হাহুতাশ করে কোনো লাভ হবে না। মাত্তা মালেকে লোকমান হাকিমের একটি ঘটনা বর্ণিত হয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, কি লালি হুকমা লি লোকমান, লোকমান হাকিম তিনি দেখতে খুব বেটে ছিলেন, নাক গোলা বড় চ্যাপ্টা ছিল, এরপরে প্রাথমিক জিন্দেগিতে তিনি ছাগলের রাখাল ছিলেন, এই অবস্থার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোথায় তুলে নিয়ে আসছেন যে তার নামে পবিত্র কোরআনের একটি সুরার নামকরণ করা হয়েছে, তার নসিহতকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। সেই লোকমান হাকিমকে জিজ্ঞেস করা হলো যে মা বালা বা বিকা মা নারা, আপনি সেই ছাগলের রাখাল থেকে আজকে এই উচ্চ মর্যাদার আসনে কিভাবে অধিষ্ঠিত হতে পারলেন, আপনার এই মর্যাদা কিসের থেকে হলো? তখন লোকমান বললেন, আমার মাঝে আমি কয়েকটি জিনিস প্র্যাকটিস করি, এক নাম্বার হলো বিসদিকিল হাদিস, আমি সদা সর্বদা সত্য কথা বলি, নিজের স্বার্থ জলাঞ্জলিত দিয়ে হলেও আমি সদা সর্বদা সত্য কথা বলি। দুই নাম্বার হলো ওয়াদাউল আমানা, আমি আল্লাহর আমানত এবং বান্দার দেওয়া আমানত সবগুলা আদায় করে আমি কোনো খেয়ানত করি না, আল্লাহ যত আমানত আমাকে দিয়েছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমার মেধা দিয়েছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, সময় দিয়েছেন, এগুলোকে আমি সঠিকভাবে আদায় করি। আর তিন নম্বর কাজ করি অতর্ক মালা ইয়ানি, অযথা অনর্থক ফালতু কথাবার্তা এবং ফালতু কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখি। এই তিনটা কাজই করি। এই তিনটা কাজের দ্বারা আল্লাহ পাক আমাকে তোমাদের ধারণা অনুযায়ী যে যে স্তরে আল্লাহ পাক উঠিয়েছেন এই তিনটা কাজের বিনিময়ে, এক নম্বর হলো সততা, দুই নম্বর হলো আমানতদারি, তিন নম্বরে অযথা কাজকর্ম এগুলোর থেকে দূরে থাকার কারণে। সেই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, তিরমিজির হাদিস, আল কালামুল্লাযী লা মানফাআতা ওয়ালা দারারা ফী মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, এমন কথাবার্তা যার মাঝে দুনিয়া আখেরাতের কোনো ফায়দাও নাই, ওয়ালা দারারা এবং ক্ষতিও নাই, এইরকম কথাকে পর্যন্ত পরিহার করা, এটা হলো ইসলামের সৌন্দর্যমণ্ডিত দিকগুলোর একটি। যদি যার যেই কথায় কোনো ফায়দাও নাই ক্ষতিও নাই, তাহলে ফায়দা নাই, দুনিয়ারও ফায়দা নাই, ক্ষতি না থাকুক কিন্তু লাভ তো নাই। দুনিয়ার কোনো ব্যবসায়ী ব্যবসাতে যদি লাভ না হয় তাহলে সেই ব্যবসায়ী দুই দিন পরে আর ব্যবসা করবে? এখানে লাভ নাই, যদি ইকুয়াল হয় তাও করবে না, যে কই এখান থেকে কোনো ফায়দা আসে না, যা আমি আয় করি সম পরিমাণ ব্যয় হয়ে যায়, সুতরাং এই ব্যবসা করে তো আমার কোনো লাভ নাই, সে বন্ধ করে দিবে। তাহলে ক্ষতি নাই ঠিক কিন্তু লাভ তো নাই, এইরকম কাজ থেকে বেঁচে থাকার থাকলেই কেবল ইসলাম তার ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে। সেই জন্য ইমাম তিরমিজি ইমাম বাইহাকি একটি হাদিস বর্ণনা করেছেন, জান্নাতীদের জান্নাতে কোনো ধরনের আফসোস থাকবে না, অপূর্ণতা থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের জন্য জান্নাতে রয়েছে যা কিছু তোমরা মুখ খুলে চাবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তাশতাহি আনফুস তোমাদের হৃদয়ে জাগ্রত হয়েছে, হৃদয়ে উদয় হয়েছে, সাথে সাথে সে জিনিস তোমরা উপস্থিত পাবা, আর এমন জিনিসও তোমাদেরকে দেওয়া হবে তোমরা চাও নাই তোমাদের মনে উদয়ও হয়নি, এইরকম জিনিসও তোমাদেরকে দেওয়া হবে। জান্নাতিরা জান্নাতে যে এই নাজু নিয়ামত দেখে, জান্নাতের সৌন্দর্য দেখে মোহিত হয়ে যাবে, এরপরে আর কি আছে তাদের খেয়াল থাকবে না। জান্নাতে বাজার বসবে, সেই বাজারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে জান্নাতিরা তোমরা কি আমার কাছে আরো কিছু চাও? তখন তারা বলবে, রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন, মুক্তি দিয়েছেন, আর এই জান্নাতের অধিকারী করেছেন, আর কি নিয়ামত থাকতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালালতের পর্দা উঠিয়ে দিবেন, জালালতের পর্দা উঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম করে দর্শন দান করবেন। সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, এটা কোন সূরার আয়াত কেউ কেউ বলতে পারে? মাশাআল্লাহ, রব্বুর রহিম, দয়ালু রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা এই দুনিয়াতে নেক আমল করে যাবে তাদেরকে তো জান্নাত দেওয়া হবে, ওয়া জিয়াদা আরো অতিরিক্ত দেওয়া হবে, অতিরিক্ত হলো আল্লাহর দর্শন লাভ হবে। উজুহুন ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা কৃষ্ণ বর্ণের হবে, পোড়া কয়লার মতো হবে, আর কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলঝলে হবে, সেই চেহারার কিরণের মত্ততায় জান্নাত হলো আলোকিত হয়ে যাবে। ইলা রাব্বিহা নাযিরা,
তারা তাদের রবকে ওইভাবে দেখতে পারবে যেভাবে দুনিয়ার মাটিতে থেকে আকাশের চাঁদকে যেভাবে দেখা যায়, তারা আল্লাহ রব্বুল আলামিনকে এভাবে দেখবে। অথচ কোনো জান্নাতি এই নেয়ামত কামনা করবে না, চাইবেও না, অন্তরেও জাগবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এটাও দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এমন নেয়ামত দান করার পরে এই জান্নাতে কোনো আফসোস নাই, কোনো অসুস্থতা নাই। এখান থেকে লাফিহা গাউল ওয়ালা হুম আনহা ইনসাফুন, সেখানে কোনো মাথা ব্যথা হবে না, সেখান থেকে স্থানান্তরিত হওয়ার ভয় নাই। দুনিয়ায় যত সুন্দর প্রাসাদই তৈরি করেন, এক ভয় একটা কাজ করে যে মরে গেলে তো এখান থেকে নিয়ে সেই সেমিটারিতে কবরের মধ্যে নিয়ে যাবে, এই ভয় তো সবারই আছে, তাই না? কিন্তু সেখানে এই স্থানান্তরিত হওয়ার ভয়ও নাই। সুবহানাল্লাহ, কোনো ধরনের অশান্তি নাই, কোনো ধরনের অযথা কথাবার্তা, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, এগুলো কিচ্ছু নাই জান্নাতের। ইল্লা কিলান সালামান সালামা, শুধু জান্নাতিরা পরস্পর পরস্পরকে যখন দেখবে তারা তাদেরকে মহাব্বতের সাথে সালাম করবে, শুধু জান্নাতের ভিতরে। সেই জন্য সালাম যদি কোনো সমাজের মানুষ প্রচলন করে তাহলে সেই সমাজে জান্নাতের মতো সুখ শান্তি নেমে আসবে, আর সালাম যখন বন্ধ করবে সেই সমাজে জাহান্নামের অশান্তি দেখা দেবে। আজকে আমাদের মধ্যে সালামের প্রচলন নাই, এই জন্য আমাদের সমাজে অশান্তি। আমরা যদি সালামের প্রচলন করতে পারি আল্লাহ পাক এই সমাজেও আবার শান্তি দান করবে। কিন্তু জান্নাতিদের, তাহলে বলছিলাম জান্নাতিদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস শুধু থাকবে, সেটা হলো কি, হায় দুনিয়াতে বহু সময় আমি অযথা নষ্ট করেছি, রাতে আমি 8 ঘন্টা করে ঘুমিয়েছি, 8 ঘন্টা না ঘুমিয়ে আমি যদি 4 ঘন্টা ঘুমাতাম, 5 ঘন্টা ঘুমাতাম, 6 ঘন্টা ঘুমাতাম, আর বাকি সময়টুকু যদি আমি তাহাজ্জুদ পড়তাম, জিকির করতাম, আল্লাহর জন্য তসবিহ তাহলিল করতাম, আল্লাহর কাছে ইস্তেগফার করতাম, তাহলে আমার জান্নাতের স্তরটা আরেকটু উঁচু হতো। এই একটা আফসোসই জান্নাতিদের দিলে থাকবে যে সময় তারা নষ্ট করেছে। বাইহাকি তিরমিদির রাওয়ায়ত, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা, যে এমন কোন মানুষ নেই যে মারা যাবে আর আফসোস করবে না। কালু ওমা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই আফসোসটা কি হবে, মৃত্যু ব্যক্তির আফসোসটা কি হবে? হুজুর বললেন, ইদা কানা মুহসিনান নাদিমা ইল্লা আন ইয়াকুনা ইজদাদ, ওয়াইদা কানা মুসিআন নাদিমা ইল্লা আন ইয়াকুনা নাসা, যারা পাপী হবে, তাপী হবে, অপরাধী হবে, তাদের তো আফসোস থাকবে, হায় এই পাপ কেন করেছিলাম, পাপ যদি না করতাম তাহলে আজকে এই জান্নাতে জাহান্নামের আগুনে পড়তে হতো না, তাদের তো আফসোস কি পরিমাণের দানা বাঁধবে এটা আর বলার অপেক্ষা রাখে না। আর যারা নেক আমল করে জান্নাতি হয়েছে, মুক্তি পেয়ে গেছে, তাদের আফসোস থাকবে যে ইল্লা আইয়াকুনা ইজদাদ, হায় আফসোস যদি আরেকটু বেশি ইবাদত করতাম, আরেকটু বেশি ইবাদত করতাম, যদি সময়টাকে নষ্ট না করতাম। সেই জন্য অনর্থক কাজকর্ম কথাবার্তার থেকে বেঁচে থাকাকে আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দাদের সাইন বলেছেন, গুণাবলী বলেছেন। সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দার গুণাবলী বর্ণনা করেছেন, তার মধ্যে একটা গুণাবলী হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মোমেন তারাই হবে যারা নাকি অনর্থক অযথা কাজকর্ম কথাবার্তার থেকে নিজেদেরকে দূরে রাখবে, পরিহার করে রাখবে, ফালতু সময় নষ্ট করবে না, ফালতু কাজে তারা জড়িয়ে পড়বে না। ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, আর কখনো যদি অনর্থক মজলিসের পাশ দিয়ে তাদেরকে যেতেও হয় সেখানে তারা যে জড়িত হবে না, ভদ্র সুলভ ব্যবহার করে সেখান থেকে কেটে পড়বে। ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। এখন এই অনার্থক কাজকর্ম, এগুলো কোন কোন জিনিসকে অনার্থক কাজকর্ম বলা হয়? এক তো বুঝলাম আমরা, যেই কাজ কথাতে যেই কাজে দুনিয়া আখিরাতের কোনো বেনিফিট নাই, এই কাজ হলো অনার্থক কাজ, দুনিয়ারও ফায়দা নাই আখেরাতও ফায়দা নাই, এটা হলো সামগ্রিকভাবে। আর যদি এটাকে একটু এক্সপ্লেনেশন করেন তাহলে কোন কোন জিনিস হলো অনার্থক কাজ, এই অনার্থক কাজগুলোর মধ্যে কিছু আছে অনুত্তম আর কিছু আছে হলো হারাম। তার মধ্যে প্রথম নাম্বার হলো আল গীবত, গীবত। গীবত এমন একটি অপরাধ যেই অপরাধে মানুষকে অতি তাড়াতাড়ি স্পয়েল করে দেয়, দূষিত করে দেয়। এটা হলো এমন এক কেমিক্যাল, এমন এক বিষ, এই বিষ যার শরীরের মধ্যে প্রবেশ করবে, যার দেলে প্রবেশ করবে, এই বিষ তাকে ধ্বংস করে ছাড়বে। গীবত, গীবত অর্থাৎ হলো পরচর্চা, পরনিন্দা। কখন মানুষ পরনিন্দা করে? যখন নিজেকে উত্তম ভাবে, অন্যকে অধম ভাবে, তখনই তো তার পর সমালোচনা করে। তাকে যদি নিজের চেয়ে উত্তম ভাবত আর নিজেকে অধম ভাবত তাহলে কি তার দোষগুলো বর্ণনা করত? যে মানুষের দু একটা ভুল ত্রুটি হয়েই যেতে পারে, মানুষ হবে আর ভুল ত্রুটি হবে, হবে না, এটা হতে পারে না, প্রত্যেকের দ্বারাই কিছু কিছু ভুল ত্রুটি হতে পারে, শুধু নবীগণ এই এইখানে পবিত্র। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবতের গুনাহ জিনার চেয়ে আরো মারাত্মক। জিনা করে মানুষ হলো সিক্রেটলি, আর এটা মানুষ চেষ্টা করে আর কেউ যেন না জানে, হাইড করে রাখার চেষ্টা করে। আর গীবত যখন করছে তখন গীবত তো করতে হয় অনুপস্থিত ব্যক্তির দোষ চর্চা করা অন্য মানুষের সামনে, তাহলে অন্য মানুষ ইনভলভ হলো কিনা, সে যে যখন তাকে বলল যে তোমার তো এই দোষ চর্চা করলো, তখন সে ছেড়ে দিবে, সে তার 14 গুষ্টি ধুয়ে খাবে, এক সময় এটা যুদ্ধের আকার ধারণ করবে, মারামারির আকার ধারণ করবে, এক সময় এটি সমাজের সমস্ত শৃঙ্খলা, সমাজের শান্তি সব কিছুকে ধূলিসাৎ করে দিবে। সেই জন্য গীবতের গুনাহ, গীবতের পরিণাম এবং খারাপ দিকটা শুধু দুইজনের মধ্যে সীমিত থাকে না, এটা ব্যাপক হয়ে যায় গীবত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গীবত সম্পর্কে এত কড়া ভাষায় আয়াত নাজিল করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা যেন একজন আরেকজনের গীবত না করো। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মাঝে কি এমন কেউ আছো যে নিজের মৃত ভাইয়ের মাংসকে চিবিয়ে খাবায়, এতটা নিচু হতে পারবো, পারো? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে। তাহলে গীবত করাকেও অপছন্দ করো, মৃত ভাইয়ের লাশ পড়ে আছে, তার যদি কেউ মাংস চিবিয়ে খায় তার কোনো কষ্ট হবে? তার তো জানি নাই, দাম তো চলে গেছে, তার কিচ্ছু হবে না, কিন্তু যে মরা মানুষের গোস্ত চিবা খাইল তার নিচুতা ফুটে উঠবে, মানুষ বলবে লোকটা এত নিচু যে মানুষের গোস্ত, মরা মানুষের গোস্ত খায়, দেখবেন সারা দুনিয়ার মিডিয়াতে এটা উঠে যাবে, এই জন্য তার নিচুতা ফুটে উঠল। একজন মানুষ গীবত করছে, গীবত কাকে বলা হয়? যিক্রুকা আখাক, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাইয়ের সমালোচনা করা। তাহলে যে উপস্থিত নাই সে তো শুনতেছে না, সুতরাং তার গীবত করলে সে তো তার কিছুই হচ্ছে না। সেই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ, এক লোক তার গীবত করেছে, শিকায়ত করেছে, তার কানে আসছে, তখন তাকে যে বলতেছে ভাই আপনার যদি গীবত করতে ইচ্ছে করে তাহলে আমারটা না করে আমার আব্বার গীবত করেন। এই লোক চমকে উঠেছে যে এইটা কয় কি রে। তখন তিনি বললেন, আমার আব্বা কবরে পৌঁছে গেছেন আর আমি এখনো জীবিত। আমার চেয়ে আমার পিতার সোয়াবের বেশি দরকার। আপনি গীবত করে আপনার সোয়াবগুলোকে অটো ট্রান্সফার করে আমার আমলনামায় পাঠিয়ে দিয়েছেন। আমারও সোয়াবের দরকার, কিন্তু আমার চেয়ে আমার আব্বার বেশি দরকার। আমার আব্বা কবর পাশে, সেই জন্য আমার আব্বার গীবত করেন আর আপনার সোয়াবগুলো আমার আব্বার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। সেই জন্য আজকে গীবত আমাদের হলো রন্ধে রন্ধে ঢুকে গেছে। গীবত ছাড়া আমরা যেন বাঁচতেই পারি না। সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেওয়ার আগে মানুষের পরচর্চা করি আমরা। অন্নমিমা, নমিমা মানে অর্থাৎ হলো পরচর্চা। এটা নমিমার অর্থ হলো চগলখড়ি। গীবত আর নমিমার মধ্যে একটু পার্থক্য। নমিমার অর্থ হলো কি, এখানকার কথা সেখানে লাগানো, সেখানকার কথা এখানে লাগানো। কিছু মানুষের স্বভাব আছে না, দেখবেন যে এর কথা যে কিছু রং চং দিয়ে আরেকজনের কাছে বলতেছে, ওনার কথা যে আরেকজনের কাছে বলতেছে। কিছু মানুষের এগুলো বিজনেসই আছে, তারা এগুলোতে বড় ইন্টারেস্ট পায়। এর দ্বারা মানুষের মধ্যে সৌহার্দ সম্প্রীতি নষ্ট হয়ে যায়, সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, এমনকি মসজিদের শৃঙ্খলা পর্যন্ত নষ্ট হয়ে যায়। মসজিদে ইবাদতের পরিবেশ থাকে না। যখন যেই মসজিদে গীবত আর পরচর্চার পরিবেশ থাকে, আল্লাহর কসম করে বলি সেই মসজিদে ইবাদতের পরিবেশ থাকবে না। আর যেই মসজিদে দেখবেন গীবত নাই পরচর্চা নাই, দেখবেন সেখানে ইবাদতের পরিবেশ থাকবে। আল গামিমা, আল নামিমা, আল কিদ, আর একটা হলো কি, মিথ্যে, অসততা। চার নম্বর হলো কৌলুজ্জোর, মিথ্যা কথা বলা। মিথ্যা মানুষকে জাহান্নামের পথ দেখায় আর সত্য মানুষকে জান্নাতের পথ দেখায়। পাঁচ নম্বর হলো আল ফহুশ। ফহুশের অর্থ হল যে নগ্নতা, অশ্লীলতা, কটুভাষী, এগুলো ফহুশ বলা হয়। ছয় নম্বর হলো আসব্য, মানুষকে গালিগুলজ করা। দেখেন কিছু মানুষ আছে তারা মানুষকে গালিগুলজ ছাড়া কথাই বলতে পারে না, কথায় কথায় মানুষকে গালিগুলজ করে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত হলো গালিগুলজ করে। এগুলো মানুষের হলো স্বভাবে পরিণত হয়। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি অশ্লীল ভাষাভাষী ছিলেন না, তিনি কখনো মানুষকে গালি দেন নাই। গালি দেওয়া এটা হলো নীচতার পরিচয়। প্রত্যেক বোতল থেকে ওই জিনিসে গড়ে পড়ে যা তার ভিতরে আছে। যদি বোতলের ভিতরে পানি থাকে, আপনি উপর করলে কি পড়বে, পানি পড়বে। যদি মধু থাকে, মধু পড়বে। তেল থাকলে তেল পড়বে। আর যদি কি এর মাঝে যদি পেশাব থাকে, পেশাবই পড়বে। সুতরাং যে গালি দিচ্ছে সে বুঝতেছে না যে আমার দিল নষ্ট হয়ে গেছে, আমার পাত্রের মধ্যে অপবিত্র জিনিস দিয়ে আমার পাত্র ভর বোঝায়। আর যার ভিতরে পবিত্রতা আছে তিনি মানুষকে পবিত্র কথাই বলবে। সেই জন্য গালিগুলাস, ভদ্র মানুষ কখনো গালিগুলাস করতে পারে না। অসভ্য মানুষ যারা আছে তারাই মানুষকে গালিগুলাজ করতে পারে। সাত নম্বর হলো আল খাউদু ফিল বাতিল, অর্থাৎ হলো বাতিল জিনিস, শরীয়ত বিরোধী জিনিসের সঙ্গে লেনদেন করা। শরীয়ত পন্থায় যে সমস্ত জিনিস নাই সেগুলো নিয়ে হলো লেনদেন করা। সাত নম্বর হলো আল জিদাল, পরস্পরের মাঝে ঝগড়া করা। আল্লাহ পাক হজের আয়াত নাজিল করে বলতেছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত ফমান ফরাদা ফীহিন্নাল হজ্জা, যেই ব্যক্তি নিজের উপর হজকে ফরজ করে নিল মানে ইহরাম পরে ফেলেছে, এরপরে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ্জ, সেজন স্বামী স্ত্রীর যদি একসাথে হজে যায়, স্বামী স্ত্রীর যে গোপন কথাবার্তা, গোপন অ্যাটিচিউড গুলো অন্য কারো সামনে করা যায় না, সেগুলো যেন না করে। সে যেন গালিগুলাস না করে, ওয়ালা জিদালা ফিল হাজ্জে, আর হজে গিয়ে তারা যেন ঝগড়াঝাটি না করে। সুতরাং ঝগড়াঝাটি করা এটা হলো অনার্থক কাজ। সুখরিয়া ওয়ালা ইয়াসখার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিটিসাইজ করা, মানুষকে নিয়ে ব্যঙ্গ করা, মানুষকে নিয়ে উপহাস করা, হাসি তামাশা করা, তার গঠন প্রণালী নিয়ে হাসি তামাশা করা, তার হলো আচার আচরণ নিয়ে হাসি তামাশা করে তাকে হে প্রতিপন্ন করা, মানুষের কাছে ছোট করা, এটাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর দশ নম্বর হলো ওয়া ইনশা উসসিররি, কারো গোপন তথ্য মানুষের কাছে ফাঁস করে দেওয়া। আপনাকে বিশ্বাস করে বেচারা ফ্যামিলিগত এক বিপদে পড়েছে, ছেলে মেয়ে নিয়ে বিপদে পড়েছে, স্ত্রী নিয়ে বিপদে পড়েছে, স্বামীকে নিয়ে বিপদে পড়েছে, বেচারা আপনার ধান্না ধরেছে, এসে আপনার কাছে সেই বিপদের কথা উদ্ধার পাওয়ার জন্য তিনি বিপদের কথা বর্ণনা করলেন, আপনি তার ফ্যামিলির সিক্রেটগুলা জেনে গেলেন, এখন এগুলোকে সমাজের মধ্যে ফাঁস করে দিলেন, মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দিলেন। এটা হারাম কবিরা গুনাহ, মানুষের গোপনকে বের করে দেওয়া। মান সাতারাল মুসলিমুনা সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি এই দুনিয়াতে কোন মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, গোপন করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার হাজার দোষ ত্রুটিকে আল্লাহ পাক গোপন রাখবেন। আর ১১ নম্বর হলো ফুদুলুল কালাম, অতিরিক্ত কথাবার্তা বলা। যেই ব্যক্তি যত বেশি কথা বলবে তার তত বেশি মিস্টেক হবে। আমাদের সময় তো অতিরিক্ত কথাবার্তাতে হলো আমাদের সময় হলো নষ্ট হয়ে যায়, আমরা শুধুমাত্র বকবক করতে থাকি, এবং অতিরিক্ত কথা যখন বলবে কেউ, ১০০টা অতিরিক্ত কথা বলার মধ্যে দেখবেন যে ১.৫%-এর উপর সে হলো কবিরা গুনাহ করে ফেলছে, হয়তো গীবত হয়ে গেছে, পরচর্চা হয়ে গেছে, পরনিন্দা হয়ে গেছে, অথবা মিথ্যা কথা বলে ফেলেছে, অথবা গালিগুলাস করেছে, অথবা হলো সে কাউকে ক্রিটিসাইজ করেছে। তাহলে দেখেন অতিরিক্ত কথা যে বলবে তার তত হলো মিস্টেক হবে, তার তত হলো বেশি পাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাবজেক্ট আগামীকালও কমপ্লিট করব আমরা। তাহলে এই ১১টা কাজকে অনার্থক কাজ, অনার্থক কথা বলা হয়। এছাড়া আরও আছে, কিন্তু এই ১১টা হলো মেজর। আমি আবার বলতেছি কি কি জিনিস মেজর, এ সবগুলো কবিরা গুনাহ। ১ নম্বর হলো গীবত, ২ নম্বর পরচর্চা, ৩ নম্বর হলো অসততা, ৪ নম্বর হলো মিথ্যা কথা, ৫ নম্বর হলো ফহুশ অর্থাৎ হলো অশ্লীলতা, ৬ নম্বর হলো গালিগুলাস করা, ৭ নম্বর হলো যে বাতিল জিনিসের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া, ৮ নম্বর হলো ঝগড়াঝাটি, আর ৯ নম্বর হলো কাউকে ক্রিটিসাইজ করা, ১০ নম্বর হলো কাউর গোপন তথ্য প্রকাশ করে দেওয়া, ১১ নম্বর হলো অতিরিক্ত কথা বলা। অতিরিক্ত কথা বলার দ্বারা মানুষের কি কি ক্ষতি হয় আগামীকাল এখান থেকে শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। একটি প্রশ্ন এসেছে, সেটি হলো একজন বেতেরের নামাজ না পড়ে ঘুমিয়ে গিয়েছেন, তিনি যখন জাগ্রত হয়েছেন তখন দেখেন ফজরের আজান হয়ে গেছে, এখন বেতের নামাজের কি করবেন? বেতের নামাজ কারো কারো কোনো কোনো ফুকাহায়ে কেরামের কাছে হলো ওয়াজিব, আর কোনো কোনো ফুকাহায়ে কেরামের কাছে হলো সুন্নাত। সুন্নাত হলেও গুরুত্ব একই, ওয়াজিব যারা বলেছেন আর সুন্নাত যারা বলেছেন গুরুত্ব একই, গুরুত্বের দিক দিয়ে। সেই জন্য বেতেরের নামাজ তারা কাজা করবেন। কিভাবে কাজা করবেন? যেভাবে আপনি বেতেরের নামাজ আদায় করেন সেভাবেই কাজা করা লাগবে। বেতের নামাজ যেভাবে পড়েন শুধু নিয়াতের মধ্যে পার্থক্য থাকবে যে আমি কাজা আদায় করছি। অস্ট্রেলিয়া, আরেকটি প্রশ্ন আসছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে যে ল্যাম গোট আসে সেটা খাওয়া হালাল হবে কিনা? দেখুন, এইটা সম্পর্কে আমার অতটা তাহকিকাত নেই, তবে যতটুকু আমরা জেনেছি তাদের জবিহাটা এটা হলো শরীয়ত জবিহা হয় না। এরা মেশিন স্লোটারিং জিনিসকে, গোট ল্যাম্পকে এসব দেশে পাঠিয়ে থাকে, যেটা কসকোতেও বিক্রি হয়, অনেক সুপার মার্কেটে বিক্রি হয়। যেহেতু এ দেশে বিকল্প ব্যবস্থা আছে, হালালের অপশন আছে, সুতরাং আপনি ডাউটফুল জিনিসে কেন যাবেন? আমরা একটু দোয়া করি যে আমাদের বড় বোন নাহিদ আপা, উনি আমাদের আসহাবে বদর ফান্ডেরও উনি ডোনার একজন, ওনার পুরা পরিবার হলো করোনায় আক্রান্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফা দান করেন। আবু বকর মসজিদের 3-4 জন করোনা আক্রান্ত হয়েছেন, আমার মেয়েদের বান্ধবী টিচার, তিনিও আক্রান্ত হয়েছেন, দোয়া চেয়েছেন, তার জন্য আমরা দোয়া করি। এরপরে ফাতিন মাহমুদ 25 বছরের ছেলে, 25 বছরে ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিসসালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন। আল্লাহ প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার দোয়া, ও আল্লাহ প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার দিস মোবারক গ্যাদারিং, ও আল্লাহ দোজ আওয়ার রিলেটিভস ওয়ার পাসড আওয়ে, আল্লাহ প্লিজ ফরগিভ দেম, অ্যাডমিট দেম ইন দ্য প্যারাডাইস, স্পেশালি ব্রাদার ফাতিন মাহমুদ মরহুম হু পাসড আওয়ে, ইয়া আল্লাহ প্লিজ ফরগিভ হিম, অ্যাডমিট হিম ইন দ্য প্যারাডাইস। Ya Allah, those brothers and sisters are sick, Ya Allah, please cure them. Give them shafai kamila, ajila. Especially sister Nahid and her family. Ya Allah, please give them shafai kamila, ajila. Wa Allah, please cure them. Wa Allah, please cure them. Taqabbal minna, innaka anta sami'u al-alim. Atub alayna ya maulana, innaka anta tawabur rahim. Wa salli Allahumma ala sayyidina Muhammad wa alihi wa ashabihi ajma'in. Bi rahmatika ya arhamar rahim.